اللهم صل وسلم. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فكلوا مما في الأرض حلالا طيبا. وقال النبي صلى الله عليه وسلم: تعاملوا كالأجانب وتعاشروا كالأقارب، أو كما قال النبي صلى الله عليه وسلم. بزرگان محترم، اللہ تعالی مہربانی، আমরা এখন যে মাস পার করতেছি, অতিক্রম করতেছি, আরবিতে এই মাসের নাম হল রবিউল আউয়াল। এই মাসের 8 তারিখ সোমবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছিলেন, এবং এই মাসের 1 তারিখে সোমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন। এই হল সঠিক ইতিহাস। এখন মানুষ 12 কোথায় পাইল এটা আমাদের বোধগম্য না। আমরা কোন হাদিসে এটা পাইতেছি না, কিভাবে প্রসিদ্ধ হয়ে গেল, এবং সেই ভুলের উপরে কত কিছু চলতেছে, ভুলের উপরে ভিত্তি করে কত কিছু চলতেছে। আমি এই মাত্র গাড়িতে করে আসতেছিলাম, পথে মাইকে অনেক মসজিদের বয়ান আমার কানে আসতেছিল, বিশেষ করে ভিতরে যতগুলো মসজিদ। আমি থানার সামনে দিয়ে আসলাম, একই ঘটনা সব মসজিদে বলতেছে, নবীজির জন্মের কারণে আবুল আহাব তার বান্দিকে আজাদ করে দিছিল, খুশি হয়ে। এই জন্য সে যদিও এখন দোজখে আছে, দোজখের ব্রাঞ্চে, আসল দোজখ তো হাশরের ময়দানের পরে হবে। দোজখের ব্রাঞ্চ ও দোজখ, সে দোজখে আছে, কিন্তু প্রতি সোমবারে সে তার আঙ্গুল থেকে কোন কিছু মজাদার জিনিস সে ভোগ করে। এই কিসটা দেখলাম সব মসজিদে বলতেছে, আর সব মুসল্লিরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অথচ কোন ভিত্তি নেই। এই যে ঘটনাটা শোনানো হইতেছে, এটাই বর্তমান জমানায় সমস্যা। তারা মসজিদের খতিব এমন কাল্পনিক কিসা শোনায়, ভিত্তিহীন কথা শোনায়। যারা জ্ঞানী লোক, শিক্ষিত লোক, তাদের আস্থা নষ্ট হয়ে যায় ওলামাদের উপরে। কারণ ভিত্তিহীন কথা এটা বোঝা যায়। জ্ঞানী লোক বুঝতে পারে যে এটা ভিত্তিহীন কথা। এখন যাদের এলেম কালাম নেই, বেদাতি ভণ্ড খতিব হয়ে গেছে, খুব বেশি মেলাদ পড়তে পারে, মেলাদের জোরে খতিব হয়ে গেছে, তারা কি বয়ান করবে? এলেম তো আর নেই। এই কিসা বান্নোয়াট কিছু কিসা, এইগুলো তাদের বয়ানের হাতিয়ার। আমাদের এগুলো বয়ান করার প্রয়োজন পড়ে না। আমরা সারা বছর প্রিয় নবীজির সিরাত বয়ান করি। লোকেরা তো রবিউল আউয়াল মাসে বয়ান করে, জন্মের মাসে, আলহামদুলিল্লাহ। আমরা বারো মাসে নবীজির সুন্নত বয়ান করি। নবীজি কি বলে গেছেন, কি করতে হবে, কি উদ্দেশ্যে তিনি দুনিয়াতে আসছিলেন, আগমন কেন হয়েছিল, আমরা সিরাতের মাহফিল, মিলাদের মাহফিল বারো মাস করতেছি। আমাদের এই রবিউল আউয়াল মাসে করার আলাদাভাবে কোনো প্রয়োজন নেই। বাস্তবেও নবীজির জীবনী কোরআনের তাফসির, এটা কোনো মাসের সাথে খাস না। তো বারো মাসই করতে হবে, এটা আমাদের পুরো জিন্দেগিতে কাজে লাগবে। নবীজির জিন্দেগি ছাড়া কোরআন বোঝা, কোরআনের তাফসির বোঝা, কোরআনের উপরে আমল করা সম্ভবপর না। এই জন্য এটা এক মাসের জিনিস না, এটা এক মাসের জিনিস না, এটা সারা জীবনের জিনিস, বারো মাসের জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমি ওদিকে এখন আর যাব না। আমার যে বিষয়ে বয়ান চলতেছিল এটা খুবই জরুরি, হালাল হারাম, হালাল হারাম, এটা গুরুত্ব দিতে হবে। এক ভাই আমাকে দুটা লেখা দিছে, একটা বাংলাদেশ মেডিকেলের এক ডাক্তারের, আর একটা বিদেশি কোন আমেরিকার, আমেরিকার এক ডাক্তারের, মুসলমান ডাক্তারের লেখা। দুজনে দেখাইছে যে ইহুদি খ্রিস্টান এরা শুকুরের গোস্ত খায়, কিন্তু শুকুরের চর্বি খুবই ক্ষতিকর, এগুলো থেকে এড়িয়ে চলে। তবে তারা আর্থিক লোভে এবং মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে, দুটা কারণ এখানে, একটা আর্থিক লাভ, একটা মুসলমানদের প্রতি বিদ্বেষ, মুসলমানদের ইবাদত বন্দীকে সব বরবাদ করে দাও, মুসলমানদের ইবাদত বন্দীকে বরবাদ করে দাও, এই পলিসি নিয়ে তারা এই চর্বি কিভাবে ব্যবহার করতে শুরু করে। প্রথম সাবানের মধ্যে ব্যবহার করে, এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকে, সাবান থেকে আগে বাড়তে থাকে, চকলেটে দেয়, নুডলসের মধ্যে দেয়, অমুক কিছুতে দেয়, কেকের মধ্যে দেয়, হ্যাঁ এটা ওই চর্বির ল্যাব দেয়, দিলে খানাটা খুব সুস্বাদু হয়। ডাক্তারি তত মাল্টিভিটামিন আছে, এই মাল্টিভিটামিন যেগুলো বিদেশ থেকে আসে এর মধ্যে তো বাধ্যতামূলক, শুকুরের চর্বি মাল্টিভিটামিনের মধ্যে বাধ্যতামূলক। হ্যাঁ, আমাদের দেশীয় কোম্পানিগুলো ব্যবহার নাও করতে পারে, কিন্তু আমেরিকার থেকে যেগুলো আসে বাধ্যতামূলক। ডাক্তারির যে সরঞ্জাম আছে বিশ করে কাটা ছেড়া করার জন্য যে সুতা লাগে, এই সুতাটা পর্যন্ত শুকুরে চর্বি দিয়ে তৈরি হয়েছে। ক্যাপসুলের কভারটা পর্যন্ত শুকুরে চর্বি দিয়ে তৈরি হয়েছে। ক্যাপসুল বানাইতে কভার লাগে না? এইভাবে মুসলমানদেরকে হারাম খাওয়ানোর জন্য এবং মুসলমানদের পয়সা লুটার জন্য ওরা পুরো চর্বিটাকে কাজে লাগাই দিচ্ছে। এবং এই দুনো ডাক্তার, আমেরিকার ডাক্তার আর আমাদের বাংলাদেশের ডাক্তার, এই লেখা আমার কাছে আছে, আপনারা পড়তে পারেন। তারা ওই ইকোটগুলো দিয়ে দিচ্ছে, দুজনেরটা হুবহু একই নামই মিলাই দেখি নাই, কিন্তু ইকোটগুলো তারাও দিয়ে দিচ্ছে। এইগুলো একটু খেয়াল করতে হবে, এটা কোনো কঠিন কিছু না। পাইলাম আর খাইলাম তাহলে হবে না, এটা খুব মজাদার খান খাইলাম না, একটু ইকোটগুলো খেয়াল করতে হবে। সব ইকোট হারাম না, কিছু ইকোট গাছের পাতা বুঝায়, আচ্ছা ঠিক আছে সেটা বাদ দেন, সেটা না যায় না। আর অধিকাংশগুলো চর্বি বুঝায়। তো এই হালাল হারাম থেকে বাঁচার জন্য নবীজি একটা হাদিস বলছেন, তাআমালু কাল আজানিব ও তাআশারু কাল আকারিব, তুমি যখন আচার ব্যবহার করবা তো একটা দূরের মুসলমান, কোন রক্তের সম্পর্ক নেই তার সাথে, এমন ব্যবহার করো কেমন যেন তোমার ঘনিষ্ঠ আত্মীয়, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না, মুসলমান কালেমা পড়নেওয়ালা মুসলমান, এটুক ভালো ব্যবহার করো। আর যখন লেনদেনের প্রশ্ন আসবে, লেনদেনের প্রশ্ন আসবে, তখন আপন ভাইয়ের সাথে, নিজের ছেলের সাথে এমন ব্যবহার করতে হবে, এমন ব্যবহার করতে হবে যে তোমার কিছুই লাগে না। নিজের ছেলে, নিজের ছেলে, নিজের আপন ভাই, তার সাথে লেনদেন হয়েছে, নগদ হলে তো লেখার দরকার নেই, বাকি যদি হয়, এক তো ঠিক করতে হবে একটা লিখতে হবে। আমি আগে জুমায় বলেছি যে ছেলেকে আপনার ব্যবসায় লাগাইতেছেন, ঠিক করেন কি হিসেবে লাগাইতেছেন, বেতন দিবেন না ব্যবসার লাভ দিবেন না পেটে ভাতে, কোনটা ফয়সালা করেন, ফয়সালা না করে লাগাইতে পারবেন না। আপনার ছেলে, আপনার ছেলে ফয়সালা না করে লাগাইতে পারবেন না, জায়েজ। এটা বলা হয়েছে লেনদেন করো আপন মানুষের সাথে অপরিচিত ব্যক্তির মতো, অপরিচিত ব্যক্তির সাথে আপনি যখন লেনদেন করেন, অ্যাডভোকেট ডাকে কত রকম লেখাপড়া করেন, কোন দিক দিয়ে আপনাকে ধোকা দিতে না পারে, হ্যাঁ কত রকম সতর্কতা অবলম্বন করা হয়, একটা জমিন কিনতে গেলে কত রকম তাকিক করা হয়, তহসিল অফিসে দেখা হয় কার নাম জারি, বিজ্ঞাপন লাগানো হয়, সাইনবোর্ড লাগানো হয়, পত্রিকায় দেওয়া হয়, কত রকম যাচাই বাছাই করা হয়। তো এটা কেন নবীজি হারাম থেকে বাঁচানোর জন্য এটা করছে, নিজের ছেলেকে কাজে লাগাইতেছ, ঠিক করে দাও, ঠিক করে দাও। এবং যদি বাকিতে কিছু হয় লেখো। লেখার ব্যাপারে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করছেন, এইটা কোরআনের মধ্যে সর্ববৃহৎ আয়াত। পুরা কোরআনে একটা আয়াত দিয়ে এক পৃষ্ঠা এক জায়গায় আছে। পুরা কোরআনে, ৩০ পারা কোরআনে একটা আয়াত দিয়ে এক পৃষ্ঠা এক জায়গায় আছে। সূরা বাকারা প্রায় আড়াই পারা এই সূরাটা, ওর শেষ পৃষ্ঠা আগের পৃষ্ঠা, শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠা। তোমরা যে কোনো লেনদেন বাকিতে করো লিখে রাখো, নতুবা তুমি একরকম কইবা ও একরকম কইবে, তো দ্বন্দ্ব সৃষ্টি হবে, ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে, শত্রুতা হবে, মারামারি হবে, শেষ পর্যন্ত কোর্ট কাছারি পর্যন্ত যেতে পারে। কি দরকার, লিখে রাখো, দুজন সাক্ষী দাও, দুজন দস্তখত দাও, সাক্ষী রাখো। এই লেখার গুরুত্ব দিতে দে আল্লাহ রাব্বুল আলামিন একটা পৃষ্ঠা ব্যয় করছে। এতে বোঝা যায় যে আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন, যে তার একটা পয়সা নষ্ট হোক, তার আর একবার সাথে মনোমালিন্য হোক, এটা আল্লাহ তাআলা চান না। একটা পয়সা নষ্ট হোক, আর একবার সাথে ভুল বুঝাবুঝি হোক, মুখ কালাকালি হোক, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আর নামাজের ব্যাপারে তো এত বড় আয়াত নেই, নামাজের ব্যাপারে তো এত বড় আয়াত নেই, কোন ইবাদতের ব্যাপারে এত বড় আয়াত নেই। যত বড় আয়াত বাকিতে লেনদেন করলে লেখো, এই লেখার ব্যাপারে যে আয়াতটা আছে আপনাদের ঘরে তাফসির আছে, আপনারা একটু দেখে নেবেন সূরা বাকারার শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠা। আল্লাহ কত ভালোবাসে, সে আল্লাহ কি সহজে জাহান্নামে দিবে? যে আল্লাহ একটা পয়সা নষ্ট হওয়া চান না, বান্দার একটা পয়সা নষ্ট হওয়া চান না, তিনি সেই বান্দাকে এমনি দোজখে দিয়ে দিবেন? যে বেহেশতে যাইতে চায় না, বেহেশতে যাইতে অস্বীকার করে, তাকে আর কোথায় দিবেন? কোন কোন বান্দা আছে বেহেশতে যাইতে চায় না, অস্বীকার করে। আমি আপনাদের শোনাইছিলাম খুলনা শহরে এক লোক দুই মসজিদের মাঝখানে, দুটো মসজিদ কাছাকাছি মাঝখানে সিনেমা হল দিচ্ছে। ওলামারা যাই বুঝাইল যে এমনি এটা গোনাহে জারিয়া, গোনাহে জারিয়া, আবার দুটা মসজিদ, এর পবিত্রতা নষ্ট হবে, আপনি করেন না এই কাজ। কেমন তাক আপনার আমলনামায় যত লোক সিনেমা দেখবে এর গুণা কবরে আপনার আমলনামায় যোগ হইতে থাকবে, আপনার শাস্তি বাড়বে। সব অসে কান পাইতে শুনল, যখন হুজুররা থামছে তখন বলল হুজুর আপনাদের কথা শেষ? উল্লাহ শেষ। বললো আমার একটাই কথা, আমাকে একটু দোজখে যেতে দিন, আমার একটাই কথা। আপনার দোজখ মানা করতেছেন, আমার দোজখে যাওয়ারই হাউস, আমাকে একটু দোজখে যেতে দিন, কাজে আমাকে সিনেমা হল করতে দিন। এই লোকটা আল্লাহ জান্নাতে যাইতে রাজি নাই, তসলিমা নাসরিন আল্লাহর জান্নাতে যাইতে রাজি নাই, সে তার বইতে ক্লিয়ার ঘোষণা করছে, আমি জান্নাতে যাইতে রাজি নাই, জান্নাতে কোন আনন্দ ফুর্তি নাই, দোজখে গেলে সব নায়ক নায়িকার সাথে দেখা হবে, তাদের সাথে খুব ফুর্তি করা যাবে, লিখে দিছে। এই লোকগুলোকে কোথায় দিবে? যাইতে রাজি নেই, এদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে। দরকার ছিল আল্লাহ বান্দাকে সাংঘাতিক ভালোবাসে, সাংঘাতিক ভালোবাসে, হাসরের ময়দানে তাকে মুক্তি দেওয়ার জন্য, জান্নাতে পাঠানোর জন্য আল্লাহ তাআলা বাহানা তালাশ করবেন, বাহানা তালাশ করবেন, কোন একটা ওসিলা করে একে বেহেশতে দেওয়া যায় কিনা। অনেক ঘটনা আছে, আমি অনেক সময় অনেক ঘটনা বলছি। উজুর প্রবাহিত পানি ইমাম আহমদ বিন হাম্বলের দিকে যাইতেছে, তার কাছে ভালো লাগলো না, আমার পানি ওনার দিক যাবে কেন, ওনার হাত মুখ ধোয়া পানি আমার দিকে আসবে। দুজন উজু করতেছে, ওই লোকটা উজু করতেছে, চার মাজহাবের এক মাজহাবের ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিস জানতেন, হাদিসের জাহাজ বলা হত, উনিও উজু করতেছেন, কিন্তু সরদটা এরকম যে ওই সাধারণ ব্যক্তির হাত মুখ ধোয়া পানিটা ওনার দিক যাইতেছে, ওনার কাছে ভালো লাগলো না, উনি উঠে আর এক পাশে চলে গেলেন। এখন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ব্যবহার করা পানি তার দিক যাইতেছে। এই লোকটা যখন মারা গেছে, তার কোন বন্ধু বান্ধব স্বপ্ন দেখছে, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছে, বলো আল্লাহ আমাকে মাফ করে দিচ্ছেন, কি জন্য? তা আমি ইমাম আহমদ বিন হাম্বলকে একটু সম্মান দেখাইছিলাম, এমন সম্মান দেখাইছে যা কিন্তু আহমদ বিন হাম্বল জানে না। আহমদ বিন হাম্বল দেখেন আল্লাহ বাহানা তালাশ করবেন, বান্দাকে কত মহব্বত করেন। এই জন্য হালাল হারাম বেছে চলতে হবে, এটা মিক্সার করলে হবে না, তা মিক্সার করলে অনেক ক্ষতি, তার আলাদা বয়ান দরকার, কোন বরকত থাকে না, ফালতু সব খরচ হতে থাকে, ফালতু খরচ হতে থাকে, কোন কাজের খরচ নেই, বরকত থাকে না, ইবাদত কবুল হয় না, হালাল হারাম মিশে গেলে। সে যে দোয়া করে, লম্বা হাতে শোনাইছিলাম, বাইতুল্লাহ নিয়ে দোয়া করে, চুল এলোমেলো, কাপড় ময়লা হয়ে গেছে, ইয়া রব্বি করতেছে, কিন্তু কোত্থেকে দোয়া কবুল হবে, তার রিজিক হারাম। সবচেয়ে মারাত্মক ক্ষতি যেটা হয়, আল্লাহ তার ব্রেনকে উল্টা করে দেয়, হালাল হারাম বেছে না চললে ব্রেনকে উল্টা করে দেয়, উল্টা করে দিলে যত উল্টা কাজ এগুলো সে ঠিক মনে করে, আর যত সহি কাজ সঠিক কাজ এগুলোকে উল্টা মনে করে। সে যদি আমার বয়স শুনে বলে হুজুরের মাথা খারাপ, তা ব্রেন যেহেতু উল্টা হয়ে গেছে, ব্রেন যেহেতু উল্টা হয়ে গেছে, সে আমার বয়স শুনলে, এটা উদাহরণ দিলাম, সে আমাকে বললে হুজুরের মাথা সমস্যা, মাথার সমস্যা। আপনাদের বলছিলাম কিছু লোক থাকবেন বয়ানের মধ্যে নামাজে না দাঁড়ায়, এরা কারা? কমিটির লোক কিছু এদিক ওদিক বসবেন, আমার বয়ানের মধ্যে যেন নামাজে না দাঁড়ায়, নাজায়েজ কাজ, কমিটির দায়িত্ব। কিছু জাহেল আসে, হয় জাহেল না হয় আহলে হাদিস, ফেতনাবাজ, ফেতনাবাজ, হ্যাঁ এইগুলো ইসলাম দেখায় আসে নামাজ শুরু করে দেয়, তারা বোঝায় আমরা সব বকলম, ইসলাম সম্পর্কে কিছু জানি না, ওই ইসলাম জানছে, অথচ শয়তান। এই নামাজি গুলো শয়তান। নবীজি পুরা জিন্দগিতে একজনকে খুতবা বয়ান বন্ধ করে নামাজ পড়তে গেছে, বন্ধ করে, চালু করে না। কেন? ওই লোকটা খুব গরিব ছিল, খুব মিসকিন ছিল, যাতে সবার দৃষ্টি তার উপর পড়ে এবং নামাজের পরে সবাই তাকে কিছু কিছু সাহায্য করে। তাহলে এখন যারা নামাজের দাঁড়ায়, এরা কি এই মহল্লার সবচেয়ে মিসকিন? হ্যাঁ, তাহলে নামাজের পরে আমরা এদেরকে কিছু কিছু পয়সা দেই? কে কে দাঁড়াইছে লিস্ট করেন, আমার বয়ানের মধ্যে কে কে নামাজ পড়ছে এগুলো চিহ্নিত করেন। আমরা নামাজের পরে এক টাকা দুই টাকা যে যা পারি এদেরকে দেই? নবীজির পুরো জিন্দগির একটা ঘটনা ওটা, ওইটাকে দলিল বানিয়ে নিছে। নবীজি খুতবার মধ্যে নামাজ পড়তে গেছিলেন, তাহলে আমরাও খুতবার মধ্যে কি করব? নামাজ পড়ব। আরে এত নামাজ পড়া শখ, তুই বয়ানের আগে আসো নাই কেন? তোমার এত নামাজ পড়া শখ, আগে আসো নাই কেন? তা জোয়ার পরে পড়ো, বয়ানের পরে পড়ো, খুতবার মাঝখানে কেন? এগুলো সব শয়তানি, এগুলো নামাজ না, নামাজের নামে শয়তানি এগুলো। এই জন্য কমিটির লোকেরা ছড়াই ছিটায় বসবেন, এই লোকগুলোকে বসাই দিবেন, না মানতে চাইলে পাঠাই দিবেন, যাও তোমাদের মসজিদ কোথায় আছে? মোহাম্মদপুর একটা আছে, আলামিন মসজিদ, যাও, যাই পাও ছড়াই দিয়ে দাও, দুই পায়ের ছড়াই দিয়ে দাও, দাঁড়ায় এইভাবে হাত বান্ধে, দাঁড়াও হাত বান্ধে এইভাবে, মনে হয় মসজিদের মধ্যে বল খেলাই দিচ্ছে। এমন বিচ্ছিরি নামাজ পড়ে এরা, আর বারবার ঘোড়ার লেজের মতো হাত এরম করতে থাকে, এরম করতে থাকে। এদের নবীজি মানা করছেন, মক্কার জিন্দগিতে যাইছিল, মানা করে দিছে। যাই হোক, হাদিস শোনাইতেছিলাম যে আচার ব্যবহার করো দূরের লোকের সাথে আপন লোকের মতো, কিন্তু লেনদেন করো, লেনদেন করো নিজের লোকের সাথে, নিজের লোকের সাথে কিসের মতো? অপরিচিত লোকের মতো। ফয়সালা করো কি বিনিময় দিবা, কত দিবা, সব ফয়সালা করো, বাকি হলে লিখে রাখো। যেহেতু লেখার জন্য আল্লাহ তাআলা এক পৃষ্ঠা দেবে আয়াত নাযিল করছে, এত মহাব্বত বান্দার প্রতি, তার একটা টাকা নষ্ট না হোক, তার সাথে কারোর ভুল বোঝাবুঝি না হোক, বান্দার প্রতি এত দরদ। আপনি নামাজ পড়তেছেন, আপনার সামনে দিয়ে সরে জুতা লয়ে দিতে, সরেও নিতে পারে, অনেকে চোখে কম দেখে সেও নিতে পারে, চোর ছাড়াও নিতে পারে, এক লোক চোখে কম দেখে, আর ও মনে করতেছে এটা আমার জুতা, ও মনে করতেছে কি আসলে এটা তার না, তার তার আখ্যানে রাখছে, কিন্তু দেখতে এটা তার মতো, ওটা লয়ে রওনা হয়ে গেছে। আপনাকে শরীয়ত বলবে নামাজ ছেড়ে দাও, দিয়ে জুতা হেফাজত করো, নামাজ ছেড়ে দাও যে তোমার জুতা বাঁচাও, তারপরে নামাজ পড়বা। তো আজকে হয়তো ব্যাখ্যা করতে পারবো না, আমি যেটা বলতে চাইতেছিলাম, তো হালাল হারাম ঠিক রাখার জন্য এই কথা বলা হয়েছে যে আপনের সাথেও মোয়ামালা করতে হবে লিখিত পঠিত ভাবে, যদি বাকি হয়ে থাকে লিখিত পঠিত ভাবে, নির্দিষ্ট করে গোজামিল দিয়ে কিছু করার শরীয়তে অবকাশ নেই। সাংঘাতিক কথা এটা, সাংঘাতিক কথা। আজকে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, ইশারা দিয়ে রাখি, যত জিনিস আমাদের সামনে আছে এর ব্যাপারে শরীয়তের মূলনীতি কি? মূলনীতি হল গোশত একদিক রাখেন, গোশত বাদে অন্যগুলো অন্যদিক রাখেন। আমরা মাংস বলি না, আমরা কি বলি? গোশত। মাংস মানে মায়ের অংশ। যেহেতু কাফেররা গরুকে মা বলে, দেবতা বলে, সেই দেবতার অংশ এটা, ওইখান থেকে তারা কি বলে? মাংস, মায়ের অংশ। তারা ভুলেও পানি বলবে না, জল বলবে, ওরা ওদের শব্দ ছাড়বে না, ওদের শব্দ ছাড়বে না। তো একদিক গোশত রাখেন, আর একদিক অন্য জিনিস রাখেন। শরীয়তের যে বুনিয়াদী ফর্মুলা, এই ফর্মুলায় অন্যান্য জিনিস, গোশত বাদে অন্যান্য জিনিসের ব্যাপারে মাসআলা হলো এই, যেটা মূলত হালাল, মূলত হালাল। রুটি বলেন, ভাত বলেন, হ্যাঁ পাউরুটি বলেন, বিস্কুট বলেন, এগুলো তো গোশত না, এগুলো মূলত হালাল। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার দলিল না পাওয়া যাবে যে হারাম মিশানো হয়েছে, পরিষ্কার দলিল অথবা অসম্পূর্ণ দলিল দিয়ে ওটা সন্দেহজনক প্রমাণ না হবে, ততক্ষণ পর্যন্ত এটা কি? এটা হালাল। কারণ আপনি যদি হিন্দুর ঘরে ভাত খান কোন কারণে, তো না যায় না, মাছ মাছ খাইলেন, মাছ কোন সমস্যা নেই, সবজি খাইলেন, চিড়ামুড়ি খাইলেন, মিষ্টি খাইলেন, দই খাইলেন, ঠিক আছে। তৎক্ষণ পর্যন্ত জানা না যাবে যে এর মধ্যে হারাম মিশানো হয়েছে, তৎক্ষণ পর্যন্ত এগুলো হালাল। সকল জিনিসের আসল হল হালাল, গোশত বাদে সকল জিনিসের আসল কি? হালাল। যদি কোন দলিল প্রমাণ দ্বারা হারাম মিশানো হয়েছে প্রমাণিত হয়ে যায়, প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আপনাকে দায়ী করা হবে না। ধরেন মিশানো হয়েছে কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নেই, আপনি খাইলেন, আপনি খাইলেন, তা আল্লাহ তাআলা আপনার আমলনামায় গুনাহ লিখবেন না, আল্লাহ গুনাহ লিখবেন না। প্রমাণিত হওয়ার পরে খাইলে তখন গুনাহ লিখবেন, গুনাহ লিখবেন। খালি গুনাহ না, এর অনেক ক্ষতি। এই হারাম জিনিস খাওয়ার কারণে হ্যাঁ মানুষ বেহায়া হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, দয়া মায়া হারায় ফেলে, কর্কশ ভাষী হয়ে যায়, স্বার্থপর হয়ে যায়। এই হারাম জিনিসের যে কত ক্ষতি, তারা মুসলমানের স্বভাব থাকে না, তার মধ্যে মুসলমানের স্বভাব থাকে না। তাহলে গোশতবাদে সবকিছুর ফর্মুলা এই, হালাল মিশানো হয়েছে, জানতে না পারলে খান, আপনাকে আল্লাহ তাআলা গুনাহগার করবেন না, গুনাহগার করবেন না, মিশাইলেও করবেন না, যেহেতু আপনি জানতে পারেন নাই। মানুষ গায়েব জানে না, আমাদের নবীজি গায়েব জানেন না। নবীজি এক দাওয়াতে খয়বারে তো গোশতমুখী দিছিলেন, তার মধ্যে বিষ ছিল। আর এক মহিলার দাওয়াতে গেছেন, গোশতমুখী দিছেন, দেওয়ার বের বের হয়েছেন, ওহি আসছে, ওহি জানানো হয়েছে যে এই গোশতটা ঠিক না। পরে যে দাওয়াত দিতে তাকে জিজ্ঞেস করা হলো, এই গোশতটা কিভাবে আনা হয়েছে, দেখা গেল যে গলত তরিকে আনা হয়েছে, বাজারে কিনতে পায় নাই, নবীদিকে দাওয়াত দিছে বাজারে বকরি কিনতে পায় নাই, পড়োশীর কাছে ছিল তার কাছে কিনতে চাইছে, হে বেচতে রাজি হয় নাই। পরে তার বউ বিবি সাহরে অনুরোধ করে লয়ে আইছে, বিবি সাহ তো মালিক না, মালিক তো স্বামী, তো মালিকের অনুমতি ছাড়া আনা হয়েছে, এটা আল্লাহ তাআলা ওহিদ দ্বারা নবীজিকে জানাই দিলেন, ওই গোস্ত খাওয়া থেকে হেফাজত করলেন। তো গোস্ত বাদে অন্য সবকিছু এই হুকুম, এটা হালাল। হারাম মিশানো হয়েছে দলিল না পাওয়া গেলে হালাল, কিন্তু গোস্তের হুকুম ভিন্ন। গোস্ত জীবিত জন্তু, এটা খাওয়া জায়েজ নেই। জীবিত জন্তু গরু, গরু আপনি এখন পাও কাটি নিয়ে গেলেন, খাওয়া জায়েজ নেই। দুম্বার পিছনে কিন্তু বিরাট একটা গোস্তের টুকরা হয়, দুম্বা যদি জবাই করেন তখন ওইটাও খাওয়া যাবে, কিন্তু দুম্বা লোকেরা জবাই করে না, ওইটা কেটে খায়। ওখানে 2-3 কেজি গোস্ত হয়, কেটে খায় আবার হয়, আবার কেটে খায়। অথচ ওই দুম্বা কিন্তু জীবিত, জীবিত জানোয়ার থেকে তো এইভাবে কেটে কেটে খাইতেছে, এটা হারাম। জীবিত জন্তু হালাল না, গোস্তের আসল হল হারাম। এটাকে হালালে তৈয়েব করতে হলে আল্লাহ কতগুলো পদ্ধতি রাখছে, আল্লাহ কতগুলো পদ্ধতি রাখছে। একটা হল বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহ আকবার পড়ে এর নির্দিষ্ট কতগুলো রগ আছে, এই রগ কাটেন, কাটে এর প্রবাহিত রক্ত বের করে দেন, তারপরে যায় এটা কি হবে, হালাল হবে, এর আগ পর্যন্ত হালাল হবে। আল্লাহর নাম নিতে হবে, আল্লাহর নাম না নিলে হবে না। আবার নির্দিষ্ট রগ শিরা কাটতে হবে, প্রবাহিত রক্ত সব বেরোয় যাবে, তখন যায় এটা হালালে তৈব হবে, আপনি খাইতে পারবেন। গোস্তের আসল হারাম, এই প্রক্রিয়া শরীয়ত যে প্রক্রিয়া কইছে এই প্রক্রিয়া অবলম্বন করলে ওটা হালালে তৈব হয়। বন্দুক দিয়ে শিকার করলেন, পাখিটা মরে গেল, খাওয়া যাবে না, খাওয়া যাবে না, কারণ বন্দুকের গুলি দিয়ে মারলে তা থেতলাই দেয়, এটা জবাই করলে কেটে দেয়, কাটে না। এই জন্য বন্দুক দিয়ে গুলি করে শিকার করলে ওটা জবাই করতে হবে, মরার আগে ওই ওই পাখিটা মরার আগে কি করতে হবে, জবাই করতে হবে। অনেক সময় পাখিটা বেহুশ হয়ে যায়, গুলি খেয়ে কি হয়, তখন কি করবেন, তখনও জবাই করবেন, করে দেখবেন যদি জবাই করার পরে একটু লড়াচড়া করে অথবা রক্ত গড়ায় দেয়, তো শরীয়ত বলতে যেটা প্রমাণ যেটা জীবিত ছিল, দুটা আলামত দিতে শরীয়ত। এমনি তো মরা মনে হইতেছে, কিন্তু জবাই করার পরে একটু লড়াচড়া করল বা রক্ত গড়ায় গেল, তাহলে কি হালাল, হালাল। কিন্তু তীর দিয়ে মারলেন আর বিসমিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লে তীর মেরে দিলেন, জানোয়ারটা মরে গেল, এটা খাওয়া যাবে, খাওয়া যাবে, কারণ তীরে থেতলায় না, তীরে ওই ছুরিতে যখন কাটে ওর কেটে ফেলে, ওই জানোয়ারের কোন অংশ কি করছে, কেটে ফেলছে, কেটে ফেলার কারণে প্রবাহিত রক্ত বেরোয় গেছে। বন্দুকের হুকুম ভিন্ন, তীরের হুকুম ভিন্ন, কিন্তু তীর মারার পরে ওটা পড়ছে পানির মধ্যে, কোথায় পড়ছে, পানির মধ্যে পড়ছে, আপনি উঠাইলেন মুর্দা মরা, এখন খাওয়া যাবে না, কারণ এটা কি তীরের কারণে মরলো, তীরের কারণে মরলে হালাল না, পানিতে ডুবে বললো, এটা বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে না, কাজে এটা খাওয়া যাবে না। সন্দেহজনক হয়ে গেছে। তীরের কারণে বললো না পানিতে ডুবে বলল? কোন জানোয়ার যদি উপত্যের নিচে পড়ে মরে এটা না যায়, কোন জানোয়ার যদি বাসের তলে চাপা খেয়ে মরে, বকরি একটা বাসের তলে পড়ছে মরে গেছে, তা খাওয়া যায় না, খাওয়া যায় না, এসব মশলা জানতে হবে। বিদেশ থেকে যে প্যাকেটজাত গোস্ত আছে যদি মুসলমানদের দেশ থেকে আসে তাহলে আপনি হালাল ধরতে পারেন, কারণ এটাই ধারণা করা হয়েছিল যে মুসলমান দেশ থেকে যখন আসছে তাহলে এটা বিসমিল্লাহ পড়েই জবাই করা হয়েছে, এই গোস্ত খাইতে পারে। কিন্তু কাফেরদের দেশ থেকে যদি আসে তাহলে যদি কোনোভাবে জানা যায় যে ওই কোম্পানি মুসলমান কষাই রাখছে তাকে দিয়ে জবাই করে এবং প্রত্যেকটা জবাই আগে সে বিসমিল্লাহ বলে, একবার বিসমিল্লাহ পড়ে মেশিন চালাই দিতে, তা না, একবার বিসমিল্লাহ পড়ে মেশিন চালাই দিছে তা না, প্রত্যেকটা সে বিসমিল্লাহ পড়ে। কোম্পানি কাফের, লোক রাখছে মুসলমান, সে প্রত্যেকটা বিসমিল্লাহ পড়ে। এটা যদি কোম্পানিকে জিজ্ঞেস করে বা দেখে জানা যায় তাহলে হালাল। এটা যতক্ষণ জানা না যাবে ততক্ষণ পর্যন্ত অমুসলিম দেশের থেকে যে গোস্ত আসবে এই গোস্তকে হারাম মনে করতে হবে। ব্রাজিল থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, এই বিভিন্ন দেশের থেকে আসে, নিউজিল্যান্ড থেকে আসে, বিভিন্ন দেশের থেকে গোস্ত আসে, কাফেরদের দেশের থেকে আসে, হারাম মনে করতে হবে। এটা দেখে ধোকা খাবেন না, ওর গায়ে লেখা আছে, ওই গোস্তের প্যাকেটের গায়ে লেখা আছে জুবিহা আলা তরিকাতিল ইসলামিয়া, যে এই গোস্তটা ইসলামী তরিকায় জবা করা হয়েছে। এই লেখাটা দেখে, এই সিলটা দেখে আপনি ধোকা খাবেন না, তাহলে এটা হালাল। ইসলামী তরিকায় যখন জবাই করা হয়েছে তাহলে এটা কি হালাল? এই সিলটা তারা কাছে বানাইছে জানি না, এর অর্থ তারাও জানে না। কেন? তারা যে মাছ পাঠায় আমার দেশে, বড় বড় মাছও পাঠায় তারা, সেই মাছের প্যাকেটে ওটা লেখা আছে, অথচ মাছকে জবাই করার লাগে, মাছ তো মরাটাও হালাল, ওখানে লিখে রাখছে যে এই মাছটা ইসলামের তরিকায় জবাই করা হয়েছে। মাছকে জবাই করা লাগে? ওই ওই সিল, ওই সিল গোষ্ঠের মধ্যে মারছে, ওই সিল কোথায় মারছে? মাছের গায়ে মারছে। এ তো বোঝা গেল এটা ধোকাবাজি, মুসলমানদের ধোকা দেওয়ার জন্য তাদের এই হারাম মালটা মুসলমানদের মধ্যে চালু করার জন্য এই সিলটা ব্যবহার করা হয়েছে, এর কোন বাস্তবতা নেই। এই জন্য কাফেরদের দেশের গোষ্ঠের ব্যাপারে খুব সতর্কতা লাগবে, খুব সতর্কতা লাগবে। মাছের ব্যাপারে লাগবে না, মাছ তো হালাল, মাছ তো হালাল, মাছ জেতাও হালাল, মুর্দাও হালাল, মাছ কোনো জবাই করা লাগে না। কিন্তু সমুদ্রের অন্য কিছু কিন্তু হালাল না, পানির ভিতরে যা যা আছে এবারে একমাত্র মাছ জায়েজ, কুচি আছে, কত কিছু আছে, ব্যাগ আছে, হ্যাঁ, অক্টোপাস আছে, আর কোনো কিছু হালাল না। শুধু কি মাছ কাকে বলে? মুসলমানদের পরিভাষায় যেটাকে মাছ নাম হয়ে যায় ওটাই মাছ। আমাকে একজন রিপোর্ট দিল, এক বক্তা ইউটিউবে ভাষণ দিচ্ছে, এক বক্তা, যে পানির মধ্যে যা আছে সব হালাল, সুতরাং আমার পরিবার যদি কচ্ছপ পছন্দ করে তাহলে আমি তাদেরকে কচ্ছপ কিনে দিব, বাকি আমি এটা খাই না, খাইতে আমার শখ হয় না, আমি খাবো না, কিন্তু আমার পরিবার লোকের যদি খাইতে চায় তাহলে আমি কচ্ছপ কিনে দিব। এই লোকটা কি হানাফি মাজাব? কোন মাজাব এই লোকটা? কারণ আমাদের মাঝে তো সমুদ্রের বা পানির মধ্যে একমাত্র মাছ হালাল, আর কোন প্রাণী হালাল না। ওই হারিম আলাইহিমুল খাবায়েস, আল্লাহ খাবায়েস কে হারাম করে দিছে, অন্য সবগুলো খাবায়েস খবিস। অথচ উনি ইউটিউবে বয়ান দিচ্ছেন, এই জন্য যাকে আপনি জানেন না, যাকে চিনেন না, যার এলএম সম্পর্কে জানা নেই, তার বয়ান শুনবেন না, আমল করবেন না। আগে জানতে হবে ইনি কে, কোন মাদ্রাসার মুফতি, উনি কোন দেশের নাগরিক। বহু ভারতীয় হিন্দু আছে মসজিদের খতিব হয়ে গেছে, তারা এই টাইপের বয়ান দেয়, তারা আলেম সাজে মুসলমানদেরকে গোমরা করার জন্য এই টাইপের বয়ান দেয়। এর থেকে বাঁচার জন্য ওই আলেম সম্পর্কে আপনাকে জানতে হবে। মানুষ ভাষা সুন্দর, একটু সাজাই গুছাই করতে পারে, আর তার ভক্ত হয়ে যায় এত তাড়াতাড়ি। ভক্ত যদি হয়ে যান তো দাজ্জাল আসলে কি করবেন? দাজ্জাল তো বাপ্পাকে কবরতে নিয়ে আসবে। দাজ্জালের পরে ইমান আনার সাথে সাথে আপনার বাগানে ফলমূল ভরে যাবে, আপনার গাভীগুলো দুধে ভরে যাবে। আর ইমান না আনলে আপনার গাভীর দুধ শুকায় যাবে, বাগানে কোনো ফলমূল থাকবে না। একটু ভাষা সুন্দর দেখেই ভক্ত হয়ে গেলেন। আর মূল দাজ্জাল যখন আসবে আর এইগুলো দেখাইবে, আল্লাহ তাকে ক্ষমতা দিবে। আমাদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাকে ক্ষমতা দিবে। আসলে মমিনকে ইমানের পরীক্ষা নেওয়ার জন্য এখনই যদি এই অবস্থা হয়, সাহেদাবাদী সন্তান দিচ্ছে, সাহেদাবাদী সন্তান দিচ্ছে, আরে সন্তান কোন মানুষ দিতে পারে? কোন মানুষ সন্তান দিতে পারে? সব দাজ্জালের কারবার। এই জন্য একটু তাকে করতে হবে। জান্নাত একটা কুরবানির নাম, জান্নাত কিসের নাম? একটা কুরবানির নাম। একটু যাচাই বাছাই করেন, হ্যাঁ একটু ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন। একটা বিদেশি খানা যদি আসে, ম্যাকডোনাল্ডস আসলো, অমনি সবাই ঝাঁপাই পড়ে, কে আগে খাইতে পারে? আরে বাবা, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করো, হুজুর এই নামে একটা খানা আসছে, হ্যাঁ এরা কিভাবে কি করে? আমাদের দেশে কেএফসি আছে, এরা কিভাবে জবাই করে? জবাই করে কিনা, খাওয়া যাবে কিনা? এরা তো গ্যাস দিয়ে মারে, গ্যাস দিয়ে, গ্যাস দিয়ে মুরগিগুলো মারে, কিচ্ছু জিনিস করে না। মজা আছে খাও, এই যদি হয় তো মজা আছে খাও। এই লোকটাকে হারাম থেকে বাঁচানো যাবে না, এবং তার আকল উল্টা হয়ে যাবে। আকল তাকে আপনি বুঝাইতে পারবেন না, তাকে বুঝাইতে পারবেন না, ব্যর্থ হয়ে যাবেন। কারণ সে উল্টাগুলোকে সিধা দেখতেছে, আর সিধাগুলোকে উল্টা দেখতেছে। আপনি যত নসিহত করেন, ভাই এদের ইকোট এত নম্বর আছে, এটা তো শুকর বুঝায়, খেয়েন না, কয়ে রাখেন, আমরা কি কম বুঝি নাকি? পয়সাওয়ালারা নিজেকে খুব জ্ঞানী মনে করে, আলমদের তো তার জ্ঞান বেশি, অথচ পয়সা আসে বেকুপের উপরে। পয়সা আসার মূল ভিত্তি হল বেকুপ, বেকুপকে এলএম দেয় নাই, আল্লাহ পয়সা দিছে। কিন্তু সে মনে করে আমার মতো পণ্ডিত আর কেউ নেই, আমি যা বুঝি এরম কেউ বোঝে না, আকল নষ্ট হয়ে গেছে। হালাল হারাম মিক্সার করার দরুন তার আকল কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো ইনশাআল্লাহ কথা হবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল হারাম বেশি চলার তৌফিক দান করুক। কোন কঠিন না, একটু ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ একটু ইকোট গুলো দেখেন, ইকোট তো আমরা দিয়ে দিছি, দেখেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।